ওম শান্তি। ভালো থাকুন প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের একটা খুব সুন্দর বিষয় আপনাদের সামনে আলোচনা করব। বিষয়টি হচ্ছে মানব জীবনের উত্থান পতনের এক খুব সুন্দর কাহিনী। কখনো দেখবেন আমাদের জীবনে চলার পথে আমাদের মনে অনেক প্রশ্ন আসে। কখনো খুব উন্নতি হয়, কখনো খুব ভালোর দিকে আমরা এগিয়ে চলেছি, কখনো মাঝে মাঝে মনে হয় আমি আর এগোতে পারছি না, কখনো কাউকে দেখে মনে হয় এ খুব উন্নতির পথে যাচ্ছে, এর খুব উন্নতি হচ্ছে, সবসময় এর উন্নতি আমি দেখছি। কারো দেখবেন কখনো অবনতি, কখনো চারদিক থেকে নানান পরিস্থিতি। আমাদের মনে প্রশ্ন আসে এটা কেন হয়, কেউ খুব ভালো আছে, কেউ খুব খারাপ আছে, মানুষের সংখ্যা দিন প্রতিদিন বেড়ে যাচ্ছে, মানুষের জীবনে অশান্তি দুঃখ, এত রকম প্রচেষ্টা, বিজ্ঞানের এত কিছু উন্নতি, তাও কিন্তু মানব জীবনে আমরা দেখি অনেক পরিস্থিতি, অনেক সমস্যা, অনেক লোক, অনেক রকম চারদিকে নানান প্রশ্ন মনের মধ্যে ঝাঁক বেঁধে আসে। এত মানুষ পৃথিবীতে কোথায় থেকে আসে, কেন এত মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে, মানুষ কেন এমন হয়ে গেছে, মানুষের জীবনে কেন এরকম পরিস্থিতি আসে। আমি আজকে খুব সুন্দর একটা ছবির মাধ্যমে আপনাদের সামনে বোঝাবো। মনে করুন নিশ্চয় জীবনে চলার পথে আপনি সিঁড়ির ছবি দেখেছেন। একটা সিঁড়ি যখন আমরা দেখি তখন সেই সিঁড়িতে ওঠা এবং নামা দুটো কাজই কিন্তু হয়। ঠিক সেরকম মানব জীবনেও কিন্তু একটা সিঁড়ির মতো আমরা একটা সময় আমরা সেই সিঁড়ি থেকে আমরা ধীরে 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 নেবেছি, আবার একটা সময় আসে যখন কাজ শেষ হয়ে যায়, যখন আবার ধীরে ধীরে সিঁড়িতে উঠে আবার সে ফিরে যেতে হয় সেই গন্তব্যস্থলে। তা আমি প্রশ্ন যদি একটা করি আপনাদের সামনে, যে আচ্ছা মনে করুন আমরা যদি আমাদের এই জীবন নাটকটাকে দেখি এবং জীবন নাটকটাকে দেখে যদি নিজের কাছে প্রশ্ন করি যে এই সৃষ্টির রঙ্গমঞ্চে যত বেশি পারা যায় তত ভালো, না যদি একদম কম আসতে পারেন তাহলে ভালো, এই দুটো দৃষ্টিকোণ থেকে আপনাদের মনে অনেক প্রশ্ন আসবে। কেউ বলবেন অনেক জন্ম হলে ভালো, অনেকবার নানান অভিনয় করবেন, নানান ভাবে আসবেন, নানান রকমের বিচিত্র এই সংসারের অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করবেন। আবার কখনো কোনো কোনো চিত্র দেখে মনে হবে না না, এই এত ঝামেলা, এত সমস্যা, এত রকম পরিস্থিতির মধ্যে না আসাই ভালো, যত কম পারা যায় ততই ভালো। হয়তো এই দুটো প্রশ্নই আপনার মনে আসছে, বা হয়তো প্রথমটা বা দ্বিতীয়টা, কোন কোন প্রশ্নটা, তা যদি সঠিক উত্তর আমরা খুঁজি কোনটা হবে। এই জীবন নাটকের রঙ্গমঞ্চে যত বেশিবার পারা যায় ততবার আসা ভালো, না যত কম পারা যায়, আর যদি না আসতে হয় তাহলে আরো ভালো, কোনটা ভালো? তো দেখুন একটা ছবি যদি সামনে আপনি মনে মনে এঁকে রাখেন, যে জীবন নাটকে যতবার আপনি আসতে সুযোগ পাবেন এবং যদি আপনাকে আসতে দেয়া হয় ততই ভালো। আর যদি মনে হয় যে খুব কম, একদম মানে না হলেই নয়, এরকম একটা পার দিলে আসবে, এই দুটো প্রশ্নের উত্তরে কিন্তু আজকের আপনি আলোচনার মধ্যে পাবেন। আমরা আমাদের জীবন নাটকে অনেক কিছু এই চোখ দেখেছে, অনেক কিছু কান শুনেছে, অনেক কিছু মুখ বলেছে, এই দেখতে দেখতে আমাদের জীবনে অনেক মানুষ তার অনেক রকম অভিজ্ঞতা, অনেক রকম ভাবে আমরা জীবনকে নানান দিক থেকে যদি আমরা একটু বিচার করতে যাই তাহলে বুঝতে পারবো যে না না, আমরা যেটা যে দৃষ্টিভঙ্গি নিয়ে এগোচ্ছি বা যে দৃষ্টিভঙ্গি এখন আমার সামনে আছে সেটাই হয়তো জীবনের সঠিক দৃষ্টিভঙ্গি নয়, দৃষ্টিভঙ্গির অনেক তারতম্য আছে। তো আজকের একটা খুব সুন্দর একটা সিঁড়ি, সেই সিঁড়িতে আমরা দেখব এই সিঁড়িতে যদি আসতে হয় একটা রঙ্গমঞ্চে পাঠ করার জন্য, তাহলে এই সিঁড়ি অতিক্রম করতে গেলে সব থেকে বেশি আপনি আসবেন সেটা হচ্ছে 84 বার, অর্থাৎ 84 জন্মের একটা উত্থান পতনের কাহিনী আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। আর যদি মনে করেন যে আমি খুব কম বার আসবো, কমসে কম আপনাকে একবার এই পৃথিবীতে আসতেই হবে। পৃথিবীতে কোনো মানুষ এরকম নেই যে বলবে যে আমি সৃষ্টির রঙ্গমঞ্চে, আমি গ্রিন রুমে বসে থাকবো, আমি একবারও যাব না। তাকে একবার হলে তাকে আসতে হবে। আর যদি সব থেকে বেশিবার আপনি আপনার এই রঙ্গমঞ্চে আপনার পাঠটাকে ফুটিয়ে তুলতে চান, তাহলে সব থেকে বেশি আপনাকে 84 বার আসতে হবে। তো এই 84 বারে 84 পরিবার, 84 মা বাবা, 84 জন্মের কত আত্মীয় স্বজন, তাদের সাথে আমাদের এই কর্মমঞ্চে কত রকম যোগাযোগ, কত রকম হিসেব কিতাব করো, কত রকম তাদের সাথে আমাদের কর্মের লেখা জোখা। তো দেখুন, আমরা যখন আমাদের আসল ঘর যেখানে আমরা সব আত্মাগুলো ছিলাম, এই বিশ্ব রঙ্গমঞ্চে আমরা যখন নাটক করতে আসলাম, তখন আমাদের আসল ঘর, যেটাকে আমরা পরমধাম বলি, যেটাকে আমরা ব্রহ্মলোক বলি, যেটাকে আমরা শান্তিধাম বলি, সেটাই হচ্ছে আমাদের সকল আত্মার আসল ঘর। সেই আসল ঘরে প্রত্যেকটি আত্মা তার অনাদি স্বরূপ স্থিতিতে অতি শান্তিপ্রিয় আত্মা, শান্তিধামে আমরা সবাই ছিলাম। কিন্তু সেই শান্তিধাম থেকে আমরা এই সৃষ্টিতে যখন এসেছি, তখন এই সৃষ্টির, আমি এর আগের আলোচনায় আপনাদের শুনিয়েছি যে কালচক্রের এই ঘড়িতে আমরা ঘুরতে ঘুরতে এই সৃষ্টিচক্রে কিভাবে আমরা 4টে যুগ অতিক্রম করে আমরা সেই সঙ্গম যুগে প্রবেশ করেছি, অর্থাৎ সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপরযুগ, কলিযুগ, এবং সব শেষে অতি উত্তম একটা সুন্দর সময় যেটাকে আমরা সঙ্গম যুগ বলি। তো যখন আমরা আমাদের আসল ঘর পরম ধাম থেকে আমরা ছোট্ট ছোট্ট একটা চেতন তারার মতো জ্যোতির্বিন্দু আত্মাগুলো যখন প্রথমে সৃষ্টির রঙ্গমঞ্চে নেবেছি, সেই সময়টা ছিল সব থেকে সুন্দর সময়, যেটাকে আমরা বলছি শতপ্রধান সময়, যেটাকে আমরা বলছি সত্যযুগ। সেই সত্যযুগে আমরা প্রথম যখন আত্মা একটা সুন্দর শরীর ধারণ করে এই সৃষ্টিতে এসেছে, তখন এই সৃষ্টিতে এই শরীর এবং আত্মা দুটোই ছিল সুন্দর, পরিচ্ছন্ন এবং শ্রেষ্ঠ। আত্মা তার শ্রেষ্ঠ পাঠ করার জন্য সত্যযুগে প্রথম যে সৃষ্টি, যখন আমরা প্রথম আসলাম এই সৃষ্টির প্রথমে, শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধা যাদের ছোটবেলার সুন্দর একটা পরিচয়, সেই শ্রীকৃষ্ণ বড় হয়ে গেলেন শ্রীনারায়ণ, আর শ্রীরাধা বড় হয়ে গেলেন শ্রীলক্ষ্মী। তাহলে লক্ষ্মী এবং নারায়ণের যে যুগল মূর্তি, যাকে আমরা বিষ্ণু মূর্তি রূপে দেখি, সেই সময় ছিল সত্যযুগ। সেই সময়ে প্রত্যেকটি আত্মা যখন এই সৃষ্টিতে নাটক করতে এসছে, তখন সেই সময় ছিল দীর্ঘায়ু। আজকের এই বর্তমানে যখন আমরা দেখি, কোন মানুষের কিন্তু আয়ুকে আমরা গণনার মধ্যে নিয়ে আসতে পারি না যে এই মানুষটা এতদিন পর্যন্ত বেঁচে থাকবে। কিন্তু সৃষ্টির যে আদিকাল, যেটাকে আমরা শতপ্রধান সময় বলি, তখন প্রকৃতি এবং পুরুষ অর্থাৎ আত্মা, এই দুটোই কিন্তু খুব ব্যালেন্সের মধ্যে ছিল, কোনো অকাল মৃত্যু এই শব্দ কিন্তু ছিল না। সেই সত্যযুগে সবকিছু সত্য এবং সুন্দর ছিল, সেখানে কোনো দুঃখ, সেখানে কোনো অশান্তি, সেখানে কোনো অনিয়ম, সেখানে কোন রকম কিন্তু কর্মের কোন বিধি কেউ লঙ্ঘন করত না। তার কারণই হচ্ছে আত্মা প্রথম তার মূল ঘর থেকে এসেছে, এবং যে দেহ ধারণ করেছে সেই দেহটাও কিন্তু সুন্দর একটা পোশাক। অর্থাৎ সবকিছু শতপ্রধান থাকার জন্য সব কিন্তু প্রকৃতির নিয়মে শত স্বাভাবিকভাবেই এগিয়ে চলেছে। সেই সময় আমরা দেখেছি যে প্রকৃতি এবং পুরুষের মধ্যে একটা ভারসাম্য বজায় ছিল, প্রকৃতিও শতপ্রধান, আত্মাগুলো শতপ্রধান, তখন সমস্ত কিছুর মধ্যে একটা সুখ, শান্তি এবং সম্পত্তি, এই তিনটাই কিন্তু বিরাজ করত। তখন মানুষের মধ্যে এবং এই যে প্রাণী আমরা আজকে দেখছি, প্রাণী জগৎ এবং মনুষ্য জগতের মধ্যে একটা সুন্দর তালমিল ছিল, প্রকৃতিও ছিল অত্যন্ত শতপ্রধান। আজকের আমরা দেখছি নদীর জল, কখনো কখনো বন্যা, কখনো কখনো মানুষের জীবনে অনেক দুঃখের কারণ হয়ে যায়, কিন্তু সত্যযুগ যখন ছিল, তখন নদী, আকাশ, বাতাস, ফল ফুল সবকিছুই কিন্তু সুন্দর ছিল, মানুষের জীবন তখন ছিল সুন্দর। সেই সময়টাকে আজকের আমরা বলি লক্ষ্মীনারায়ণের দেশ, সূর্যবংশের দেশ, সত্যযুগ। সেই সময় মানুষের জীবনে সবকিছু সুন্দর ছিল। ধীরে ধীরে আমরা সিঁড়িতে নামতে নামতে সেই সত্যযুগ থেকে যখন ত্রেতাতে আসলাম, তখন দেখুন যে 84 জন্মের কথা আমি বলছিলাম, সেই 84 জন্মের হিসেবটাকে যদি একটু স্পষ্ট করে আপনাদের সবার কাছে বলি, তাহলে অনেক সহজ হয়ে যাবে কি, যত আমরা সিঁড়িতে নিচে নেমেছি ধীরে ধীরে, তখন আমাদের জন্মটা ধীরে ধীরে বেড়ে গেছে, আর আমাদের গুণ এবং কলাগুলো ধীরে 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 কমে গেছে। সত্যযুগে আমাদের জন্ম ছিল 8 বার, ত্রেতা যুগে ছিল 12 বার, আর দ্বাপর যুগে হয়েছে 21 বার, আর তা বেড়ে হয়ে গেছে কলিযুগে 42 বার। আর এই সর্বোত্তম জনম, যেই সময়ে আমরা এই সমস্ত কিছু জ্ঞানটাকে আমরা বুঝতে পারছি, উপলব্ধি করতে পারছি, নিজেকে পরিবর্তন করতে পারছি, আমরা সেই সময়টাকে বলছি একটা যুগ। অর্থাৎ 8 আর 12 20, দ্বাপর যুগে 21, 20 আর 21 41, আর এই কলিযুগ হচ্ছে 42 83, আর একটা সঙ্গম যুগের অতি উত্তম যুগ, যেটাকে আমরা বলছি একটা মহামূল্য সময়, টোটাল 84 জন্ম। এই 84 জন্মে আমরা সত্যযুগে 8 বার পাঠ করতে করতে যখন ত্রেতাতে নামলাম, সেই সত্যযুগে আমাদের সকলের গড় আয়ু ছিল 150 বছর। তখন কারোর মধ্যে কোন অকাল মৃত্যু নেই, মানুষ এত দীর্ঘায়ু ছিলেন, মানুষের কর্ম এত শ্রেষ্ঠ ছিল, সেজন্য মানুষের আয়ুও এরকম দীর্ঘায়ু ছিল। ধীরে ধীরে আমরা যখন সত্যযুগ পার হয়ে যখন আমরা ত্রেতাতে পৌঁছলাম, তখন দেখবেন আমাদের যে গুণগুলো ছিল পরিপূর্ণ কলা, 16 কলা। এই 16 কলা মানেই হচ্ছে অনেকগুলো গুণ নিয়ে হচ্ছে একটা কলা, আর 16 কলা হচ্ছে সম্পূর্ণতার প্রতীক। অর্থাৎ সত্যযুগে প্রত্যেকটি আত্মা স্বয়ং সম্পূর্ণ সম্পন্ন অবস্থায় ছিল, কিন্তু কাজ করতে করতে 1250 বছর পরে যখন আমরা ত্রেতাযুগে আসলাম, তখন সেই ত্রেতাযুগে আমাদের জন্ম 8 থেকে বেড়ে হয়ে গেল 12। এই 12 বার যখন আমাদের জন্ম হলো, তখন ধীরে ধীরে আমাদের আয়ু একটু একটু করে কমতে শুরু করলো, যেটা ওখানে ছিল 150, সেটা এখানে হয়ে গেল 125। এবং ত্রেতাযুগের লোক সংখ্যা ধীরে ধীরে, যেটা সত্যযুগের লোক সংখ্যা আমরা শব্দ দিয়ে বলি 9,16,108 আত্মা, 8 হবে মহারাজা মহারানী অষ্টরতন, 108 হবেন রাজারানী, আর 16,000 হবে তার পরিবার, আর 9 লক্ষ হবে তার প্রজা। অর্থাৎ এত সুন্দর একটা সৃষ্টির বিবরণ আমরা এই সুন্দর একটা রাজযোগের মধ্যে পেয়েছি, যেটা ধীরে ধীরে আমরা যখন সত্যযুগ থেকে ত্রেতাতে আসলাম, তখন সেটাই ধীরে ধীরে বাড়তে বাড়তে আমাদের জীবনে কিভাবে আমরা শতপ্রধান থেকে ধীরে ধীরে আমরা শত অবস্থায় পৌঁছে গেলাম। এই ত্রেতাযুগে আমরা দেখেছি শ্রীরাম শ্রী সীতা, তারা কিভাবে এই সুন্দর একটা যুগে তারাও কিন্তু অতিবাহিত করেছেন, কিন্তু ধীরে ধীরে শতপ্রধান অবস্থা থেকে যখন শতই চলে এসেছি, ধীরে ধীরে আমাদের জন্মটা বেড়ে 8 থেকে হয়ে গেল 12, আর 150 বছর থেকে হয়ে গেল 125, আর লোক সংখ্যা ত্রেতাযুগের শেষে ধীরে 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 বাড়তে বাড়তে ত্রেতার শেষ অবধি এসে গেল 33 কোটি, যেটা আমরা এখনো পর্যন্ত গুণগান করি, 33 কোটি দেশ, ভারতবর্ষ দেবী দেবতার দেশ। সেই দেবী দেবতার দেশে 33 কোটি লোক সংখ্যায় সবাই কিন্তু দিব্য গুণ সম্পন্ন, সবাই কিন্তু আত্মজ্ঞান সম্পন্ন, সেই জন্য সবাইকে বলা হয়েছে দেবী দেবতার মতো। এই ত্রেতা যুগে মানুষের মধ্যে কোনো দুঃখ অশান্তি ছিল না, কিন্তু কখন জানি না ধীরে 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 কলাগুলো কমের দিকে আসতে শুরু করেছে। যখন আমরা ত্রেতা যুগে দেখলাম যে আমাদের জন্মটা বেড়ে যাচ্ছে, আর আমাদের যে 16 কলা সম্পূর্ণ গুণ, সেটা ধীরে ধীরে 1250 বছর পরে 2 কলা কম হয়ে গেল, ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি না, কিন্তু ধীরে ধীরে আমাদের কমে গেল। নিশ্চয় মনে প্রশ্ন হবে যে আত্মা তো অমর এবং অবিনাশী, তাহলে গুণগুলো কেন কমে যাচ্ছে? যেহেতু আমরা শরীর ধারণ করে পাঠ করতে করতে আমরা শরীরটাকে আধার নিয়ে আত্মা কর্ম করছে, কর্ম করতে করতে যখন আমরা এই প্রকৃতির মধ্যে আসতে শুরু করলাম, তখন আমাদের ধীরে ধীরে কলা এবং গুণগুলো কমে গেল। কিন্তু এই সত্য ত্রেতা, যেটাকে 1250 1250, মোট আমরা 2500 বছরের কাহিনী শুনি, যে এই সময় সারা সৃষ্টি শুধুমাত্র পরিচয় ছিল এক ভারতবর্ষ, যেটা এক দেশ, দেবী দেবতার দেশ, সত্য সনাতন দেবী দেবতা ধর্মের দেশ এই ভারতবর্ষ, যেখানে এক ভাষা, এক কুল, এক মত, এক রাজ্য, অর্থাৎ যেখানে একতা ছিল। এই আধা কল্প সময়কে আমরা বলি সৃষ্টির ডান দিক, ডান মার্গ আমরা বলি। আস্তে আস্তে কাল ক্রমে যখন আমরা 2500 বছর পরে যখন আমরা ধীরে ধীরে নাপতে শুরু করলাম, তখন দেখুন ছবিটা উল্টো দিকে হয়ে গেল, বাম মার্গে আমরা চলে আসলাম। এবং প্রথম দ্বাপর যুগ 2500 বছর পরে যখন আমরা আমাদের আত্মজ্ঞান ধীরে 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 আমরা ভুলতে শুরু করলাম, আমাদের স্মৃতি ধীরে 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 বিস্মৃতির দিকে চলে গেল, এবং আমরা দ্বাপর যুগে প্রথম আমাদের আট কলা আমরা হারিয়ে ফেললাম, এবং আমাদের জন্ম বেড়ে হয়ে গেল 21 বার। ধীরে ধীরে আমরা নিজেদেরকে দেহ জ্ঞান সম্পন্ন, দেহের স্মৃতি আমাদের মধ্যে আসতে শুরু করলো, এবং আমাদের আত্মিক যে জ্ঞান সেই জ্ঞান ধীরে ধীরে আমাদের মধ্যে মার্জ হতে শুরু করলো, আমরা ভুলে যেতে শুরু করলাম, এবং আমাদের দৈহিক জ্ঞান আমাদের সামনে আসতে শুরু করলো। এবং যখনই আমরা দ্বাপর যুগে ধীরে ধীরে আমরা যখন এগোচ্ছি দ্বাপর যুগে, তখনই আমাদের মধ্যে প্রথম সেই সত্য সনাতন ধর্মের স্মৃতি আমরা ভুলে আমরা নিজেরাই নিজেদের স্মৃতিকে সামনে রেখে শুরু করলাম মন্দির। এবং প্রথম রাজা বিক্রমাদিত্য তিনি হীরে এবং কোহিনূর দিয়ে সুন্দর একটা শিবলিঙ্গের মূর্তি স্থাপন করলেন, যেটা আজকের আমরা ইতিহাসের পাতায় দেখি, গুজরাটের সৌরাষ্ট্রের সোমনাথের মন্দির প্রথম রাজা বিক্রমাদিত্য স্থাপন করে শিবের পুজো শুরু করলেন। এবং আমরা দ্বাপর যুগে দেখেছি যত পুজো হয়েছে সব কিন্তু দেবী দেবতার পুজোই হয়েছে, অর্থাৎ মূর্তির মধ্যে মানব তার স্মৃতিকে ধীরে ধীরে খুঁজতে শুরু করল। আর্ধেক কলা শেষ হয়ে গেছে, আট কলা, আর আমাদের জন্ম বেড়ে হয়ে গেছে, বারবার একটা আত্মা দেহ ধারণ করছে, দেহ নিচ্ছে, তখনই এই সৃষ্টিতে শান্তির জন্য 2500 বছর পরে প্রথম ইব্রাহিম এসে তিনি তার আত্মিক সাধনার দ্বারা স্থাপন করলেন ইসলাম ধর্ম। তার কিছুদিন পরে বুদ্ধদেব এসে তিনিও তার আত্মিক সাধনার দ্বারা স্থাপন করলেন বৌদ্ধ ধর্ম। তার কিছুদিন পরে জেসাস ক্রাইস্ট তিনি এসে স্থাপন করলেন খ্রিস্টান ধর্ম। এইভাবে দ্বাপর যুগে মূল চারটে যে ধর্ম, যে আমরা আদি সনাতন দেবী দেবতা ধর্মকে ভুলে আমরা পুজো পাঠ মূর্তি নানানভাবে আমরা খুঁজতে শুরু করলাম আমাদের আসল সত্তাকে, আর ধীরে ধীরে ইব্রাহিম, বুদ্ধদেব, যীশুখ্রিস্ট এই মূল চারটে ধর্মের ধর্মপিতারা এসে সব শুরু করলেন। কিন্তু আমরা যেহেতু আমাদের স্মৃতিকে আমরা হারিয়ে ফেলেছি, ধীরে ধীরে আমরা দেহ জ্ঞান সম্পন্ন হয়ে গেলাম, সেজন্য আমরা দৈহিক সুখ শান্তির জন্য আমরা নানানভাবে পুজো পাঠ যজ্ঞ তপ সাধনা শুরু করলাম। কিন্তু যখন আমরা মূর্তির মধ্যে কিছু পেলাম না, ধীরে ধীরে দ্বাপর যুগ থেকে 1250 বছর পেরিয়ে রজ অবস্থা পেরিয়ে যখন আমরা রজ প্রধান, যখন আমরা ধীরে ধীরে কলিযুগের দিকে যাচ্ছি, তখন দেখা গেল আমাদের সমস্ত গুণ সমস্ত কলা দৈবিক শক্তিগুলো ধীরে 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 কমে জিরো কলার দিকে চলে গেল, আমরা শুরু করলাম কলিযুগে আসতে। এই কলিযুগে দেখবেন মানুষের মধ্যে অনেক গুণ আছে, কিন্তু সেই গুণের সাথে সাথে অভিমান আছে, সেজন্য এই গুণগুলোকে দিব্যগুণ সম্পন্ন বলা যাবে না। এই গুণের সাথে অভিমান মানে এই গুণই মানুষকে দুঃখী করে দিয়েছে। সেই জন্য এই কলিযুগে আমরা যখন মূর্তির মধ্যে পেলাম না, তখন আমরা শুরু করলাম প্রকৃতির সাধনা, সূর্য দেবতা, ইন্দ্র দেবতা, পবন দেবতা, আমরা দেবী দেবতার পূজকে সাথে সাথে প্রকৃতিকেও আমরা দেবতা রূপে, যেখানেই আমাদের ভয় যেখানেই আমাদের ভাবনা সেখানেই আমরা পুজো শুরু করলাম। ধীরে 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 এই সৃষ্টির অন্তিম সময়ে আমরা তম থেকে তম প্রধানের দিকে, যে দেশকে আমরা বলি ধর্মের দেশ, যে দেশকে আমরা বলেছি কর্মের দেশ, যে দেশকে আমরা বলেছি দেবী দেবতার দেশ, সেই দেশ এখন দেখুন আমরা ধর্মভ্রষ্ট, কর্মভ্রষ্ট, পথভ্রষ্ট, আমাদের বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে, সেই জন্য আমরা সঠিক দিশা খুঁজে পাচ্ছি না, সেজন্য আমাদের একতা চলে গেছে, এখন অনেকতা চলে এসছে, অনেকের মধ্যে আমরা এককে খোঁজার চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না, সেজন্য নানান মনির নানান মত এসে গেছে, সেজন্য সত্য কোনটা। সেজন্য সৃষ্টির শেষ সময়ে আমরা যেরকম দেবী দেবতার মূর্তিকে পুজো করছি, আমরা যেরকম প্রকৃতিকে পুজো করছি, আমরা যেরকম গাছকে পুজো করছি, পাথরকে পুজো করছি, জলকে পুজো করছি, সাপকে পুজো করছি, অর্থাৎ যেখানেই আমাদের ভয় যেখানেই আমাদের ভাবনা যেখানেই কিছু পাই, যদি কিছু পেয়ে যাই এরকম একটা ভাবনা যখন চলে এসছে, তখন আমাদের বুদ্ধিটা সেই জিনিসের প্রতি ধাবিত হয়েছে। কোথাও যদি একটু কিছু শুনেছি, এখানে কিছু প্রাপ্তি, সেই প্রাপ্তির জন্য আমরা ছুটে বেরিয়েছি। আর ধীরে ধীরে আস্তে আস্তে সিঁড়ির নিচে যখন আমরা এসে পৌঁছেছি, তখন আমরা অত্যন্ত ক্লান্ত, অতি ক্লান্ত, আর আমাদের দূরদর্শিতার অভাব, মন যখন চঞ্চল, বুদ্ধি যখন সঠিক দিশা নিতে পারছে না, সংস্কার যখন আমাদের সাধারণ হয়ে গেছে, এই সময়টাই নিশানি যখন বলা হয়েছে কলিযুগ। আমরা শাস্ত্রের মধ্যে কলিযুগের অসংখ্য নিশানি পাই, কি কলিযুগের নিশানিটা কি? কলিযুগের নিশানি যেখানে আমরা দেখবেন, যখন আমরা দেখছি সবকিছু এখন খোলা খোলা হয়ে গেছে। আগে লোক চুরি ডাকাতি রাত্রে করত, এখন দিনের বেলায় করছে। একটা দেখবেন ভয়ঙ্কর সাপকে দেখলে মানুষ আত্মরক্ষার চেষ্টা করে, কিন্তু দিনের বেলায় যদি একটা মানুষ একটা মানুষকে ফলো করে, মানুষ কিন্তু ভয় পায়। অর্থাৎ মানুষ এখন এই সৃষ্টিকে জঙ্গলের মতো ভেবে নিয়েছে, সেটা দিনই হোক আর রাত্রিই হোক। এই সংসার যেটা একটা সুন্দর বাগান ছিল, সেই সুন্দর ফুলের বাগান এখন একটা কাঁটার জঙ্গল হয়ে গেছে। মানুষ দুঃখী হয়ে গেছে, মানুষের মন অশান্ত হয়ে গেছে। মানুষ কোন দিশায় চললে তার নিজস্ব লক্ষ্যে পৌঁছবে, কে তাকে পৌঁছে নিয়ে যাবে, সেটাই কিন্তু মানুষের কাছে আজকে স্পষ্ট নয়। দেখবেন ছোটবেলা থেকে আমরা খেলার সময় দুটো জিনিস নিয়ে আমরা খুব খেলা করেছি, আপনারাও নিশ্চয়ই খেলেছেন। সেই দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে লুডো। আমার মনে হয় অনেকেই লুডো খেলেছেন। এবং সেই লুডো চিত্র যদি আমরা দেখি, দুটো জিনিস আমরা দেখতে পাব। সেই দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে সাপ আর একটা হচ্ছে সিঁড়ি। দেখবেন সিঁড়ি আমরা শব্দ দিয়ে বলি, আত্মচিন্তন উন্নতির সিঁড়ি আর পরচিন্তন পতনের কারণ। আরেকটা হচ্ছে সাপকে দেখানো হয়েছে, যে লুডো খেলতে খেলতে আমরা দেখেছি যে একদম ঘরে ওঠার মুখে একটা বড় সাপ, সেই সাপের মুখে যে পড়েছে সে কিন্তু একদম সেই লেজে মুখ পৌঁছে গেছে। ঠিক সেরকম আমরা এই সিঁড়ির নিচে যখন আমরা এসে পৌঁছেছি, তখন আমরা দেখছি যে এই শেষ সময়ে যদি আমি সিঁড়ির কাছে এসে পৌঁছতে পারি, তাহলে সেই সিঁড়ি হচ্ছে আত্মচিন্তনের সিঁড়ি। আত্মচিন্তন করতে করতে আপনি ওপরে পৌঁছতে পারবেন, প্রভুচিন্তন করতে পারবেন, স্বচিন্তন করতে পারবেন। আর এই সাপকে দেখানো হচ্ছে বিকারের প্রতীক, কাম ক্রোধ লোভ মোহ অহংকার ঈর্ষা হিংসা ঘৃণা ছলনা অবিশ্বাস সন্দেহ। এই সাপের মুখে যখন, বিকার রূপী সাপের মুখে যখন আমাদের মন অনেক কলুষিত হয়ে গেছে, আমাদের মনে অনেক রকম জঞ্জাল এসে গেছে, ঠিক সেই সময় পরমাত্মা এসে আমাদের এই আত্মচিন্তনের সিঁড়ির খুব সুন্দর একটা সহজ জ্ঞান দিয়েছেন, যে কিভাবে আপনি আত্মচিন্তন স্বচিন্তন পরমাত্মা চিন্তনের মধ্য দিয়ে আপনি আপনার নিজস্ব লক্ষ্যে পৌঁছতে পারবেন। আজকের এই সুন্দর ছবির মধ্য দিয়ে আমি চেষ্টা করলাম আপনাদের জীবনকে সেই প্রথম থেকে আমরা নাপতে নাপতে কিভাবে নিচে এসেছি আর কিভাবে আমরা এই রাজযোগ অভ্যাসের মধ্য দিয়ে আমাদের লক্ষ্যে পৌঁছতে পারব, সেই চিত্র আমি আপনাদের সামনে স্থাপন করলাম। সব শেষে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। ওম শান্তি।
সমান আমি বিঘ্ন বিনাশক আত্মা, চিন্তন আমি বিঘ্ন বিনাশক আত্মা, স্বয়ং সর্বশক্তিমান ভগবান আমার সাথী, কোনো বাধা আমার চলার পথে আসতে পারে না। শিব বাবার সহযোগিতায় বিঘ্নকে বিনাশ করার জন্য আমি সক্রিয় ও সমর্থ হয়ে উঠছি। এখন আমার পক্ষে ভ্রমণ করা সম্পূর্ণ নিরাপদ। অভ্যাস। ভ্রমণের সংকল্প করার পর আমি ফরিশতা বাবার পাশে হাজির হয়ে গেলাম। এই ভ্রমণে অগ্রগতি লাভের জন্য বাবা নিজের শক্তিশালী এবং স্নেহভরা অমৃতধারা বর্ষণ করে আমার মধ্যে আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে তুলছেন। আমি আমার বাবাকে আমার যাত্রা সম্পর্কে শোনাতে লাগলাম। শুনে বাবা আমার সম্মুখে পথের মানচিত্র উন্মোচিত করলেন। যাত্রাকে নির্বিঘ্ন করার জন্য বাবা আর আমি ওই রাস্তার উপর শক্তির প্রকাশ প্রয়োগ করছি। এখন বাবা আর আমি দুই ফরিশতা ওই যাত্রাতে সাথে সাথে চলছি। বাবাকে সাথে পেয়ে কতই না খুশি আর মনে মনে কৃতজ্ঞতার অনুভূতি হচ্ছে। প্রয়োগ: যে কোনো যাত্রা প্রকল্পে সিদ্ধান্ত নেওয়ার পর এই অভ্যাস ভীষণ উপযোগী। যোজনার আরম্ভ থেকে সমাপ্তি অবধি এই অভ্যাস করতে হবে। এতে ভ্রমণে আগত সমস্যাকে সমাপ্তি করা এবং নিরন্তর বাবার ইয়াদে থাকা সম্ভব হবে।